الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনা চ্যানেল দর্শক বৃন্দ, মাদিনা চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মুমিনদের প্রতি আল্লাহর পয়গাম নিয়ে আবারও হাজির হয়েছে। চলুন শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর দরুদ শরীফ পাঠ করার ফজিলত নিয়ে একটি হাদিসে পাক শ্রবণ করে নিই। আত-তারগীব ওয়া তারহীব কিতাবের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করল না, মানুষের মাঝে সে সবচেয়ে কৃপণ ব্যক্তি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ভাষায় আমাদের মাঝে সবচেয়ে কৃপণ ব্যক্তি হচ্ছে সে যার সামনে আমার রসুলের আলোচনা হলো আর আমরা রসুলের প্রতি একবারও দরুদ শরীফ পড়লাম না। সে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি যার শাফাআত ছাড়া বারুজে মাহশার কেউ পার পাবে না, সে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি পর একবার আমরা প্রশংসার খাতিরে একবার দরুদ শরীফ যদি না পড়ি তাহলে আমরা কৃপণের লিস্টের মধ্যে আমাদের নামটা হয়তো তুলে নেব। তাই আমরা কৃপণ হতে চাই না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে শাফাত প্রার্থী। তো আমাদের উচিত যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের নাম মোবারক আমরা শুনবো, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের আলোচনা শুনবো, তো আমরা সাথে সাথে একবার দরুদ শরীফ পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ এটা পড়তে পারি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ইসলাম এটা পড়তে পারি, যে কোনো দরুদে পাক আমার যেটা জানা আছে আমি পড়তে পারি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পড়তে পারি, হয়ে যাবে, এটাই দরুদ শরীফ। তাই আমরাও সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর দরুদ শরীফ পাঠে নিজেকে ব্যস্ত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান মুমিনদের প্রতি আল্লাহর পয়গাম, মুমিনদের প্রতি আল্লাহর পয়গাম। গত পর্বে আমরা যে আয়াতটি নিয়েছিলাম সেটা হচ্ছে সূরা বাকারার 278, 279 এবং 80 নং আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম এবং তেলাওয়াত শুনেছিলাম। তিনটি আয়াত নেওয়ার কারণ হচ্ছে সুদ রিলেটেড আয়াত তিনটা ছিল। একটা হচ্ছে আল্লাহ তাআলা মুমিনদেরকে সুদ ভক্ষণ করতে মানা করেছেন, সুদ ছেড়ে দিতে বলেছেন যদি আমরা মুসলমান হই। আরেকটাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে যারা এই হুকুম নাজিল হওয়ার পরও সুদ ছাড়তে পারবে না, সুদের বিধিবিধানকে যারা মানতে পারবে না, সুদের লেনদেনকে যারা ছাড়তে পারবে না, তারা যেন প্রস্তুতি নেয় আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা এর সাথে যুদ্ধ করার। আর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা সৎকার প্রতি এবং মুমিনদেরকে মুসলমানদেরকে একটু ছাড় দেওয়ার জন্যে, তাদের সাথে একটু সুন্দর আচরণ করার জন্যে লেনদেনের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। চলুন আমরা আজকে সেদিকে যাব। আল্লাহ তাআলার ইরশাদ যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ তাআলা চান যে সুদকে বিলীন করে দেবেন, মিটিয়ে দেবেন, ফুরিয়ে দিবেন এবং সাদাকাতকে সাদাকাকে বাড়াবেন, এটা আল্লাহ তাআলা চান। আল্লাহ সুদকে মিটিয়ে দেয়া, সমাজ থেকে বিলীন করে দেয়া, এটাই আল্লাহ তাআলা চান এবং আল্লাহ তাআলা সাদাকাকে বৃদ্ধি করতে চান, বৃদ্ধি হওয়াটা আল্লাহ তাআলা চান। তো আল্লাহ তাআলা যেটা চান সেটাই হবে। আমরা যদিও সুদের কাজ কারবার করে আমরা সুদের চর্চা করছি, না না, এটার দ্বারা সুদও বিলীন হয়ে যাবে, আমরাও বিলীন হয়ে যাব। তাই ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন আমরা গত পর্বের মধ্যে তার তরজমা ও তাফসির কিছুটা শ্রবণ করেছি। আজকে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন সেই বিষয়ে একটু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। সুদ একটা অনেক বড় মহামারী। আল্লাহ তাআলা সুদকে ছেড়ে দেওয়ার জন্যে 278 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। এখন 278 নং আয়াতের পরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অতঃপর যদি অনুরূপ না করতে পারো, অর্থাৎ সুদ ছাড়তে না পারো, তবে নিশ্চিত বিশ্বাস করো, নিশ্চিত বিশ্বাস করে নাও আল্লাহ ও আল্লাহর রসুলের সাথে যুদ্ধের, তো আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধের তোমরা প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, শুনে নাও আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা। আচ্ছা, এরপর বলা হচ্ছে ওয়া ইন তুবতুম ফালাকুম রুউস আমওয়ালিকুম, এবং যদি তোমরা তওবা করো তবে নিজেদের মূলধন নিয়ে নাও, লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, না তোমরা কারো ক্ষতি সাধন করবে, না তোমাদের ক্ষতি হবে। কৃষ্ণায় ভেড়া এবং মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, সুদ মারাত্মক একটা ব্যাধি, সমাজকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। হাদিসে পাকের মধ্যে আমরা শ্রবণ করেছি যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিসম্পাত দিয়েছেন, অভিশাপ বর্ষণের জন্যে আল্লাহ তাআলা দরবারে এক প্রকার ফরিয়াদ করেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিশাপ, যে আল্লাহ তাআলা পক্ষ থেকে নাজিল হবে যে কার উপর, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, সুদ এর কাজ কারবার, যে লিখে কাতিব এবং সুদের লেনদেনের মধ্যে যারা সাক্ষী হয়, আচ্ছা তাদের সম পরিমাণ, অর্থাৎ কেউ কারো থেকে গুনাহে কম হবে না, প্রত্যেকে সমান সমান গুনাহের ভাগিদার হবে এবং শাস্তির উপযুক্ততা অর্জন করবে। তাই পিএস নাই ভেড়া এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তালা যেখানে চান সুদকে মিটিয়ে দিতে এবং আল্লাহ তালা যেখানে চান সদকাকে বাড়াতে, তো আমরা মুসলমান হয়ে আমার রব তাআলার হুকুমকে মানবো, না শয়তান আমাদেরকে যেটা অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, সুদ খাও, সুদ এটা ব্যবসার মতো না, এটা ব্যবসা না। ব্যবসা এক জিনিস আর সুদ এক জিনিস, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছেন, অনেক ফজিলত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং ব্যবসা করেছেন, ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন, আর ব্যবসায়ী যারা ছিলেন তাদের মালের মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দিয়েছেন। আর সুদী মহাজন, সুদী মহাজনই থেকেছেন, কখনো ফুরিয়ে পথের ভিখারী হয়েছে, কখনো সে লাঞ্ছনার এবং অভিশাপের শিকার হয়েছে। আমাদের সমাজের মধ্যেও যে ব্যক্তি সুদী মহাজন, সুদের কাজ কারবার করে, তাকে মানুষ ভালো চোখে দেখে না, তার সন্তানদেরকেও মানুষ ভালো চোখে মূল্যায়ন করে না, তাদেরকে প্রশংসার দৃষ্টিতে কেউ কখনো ডাকে না, তাদেরকে বাঁকা চোখে মানুষ দেখে, অথবা সমাজের মধ্যে তার প্রতিপত্তির কারণে হয়তো ভয়ে তাকে সম্মান করলেও, আসলে কেউ কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি, না কোনো প্রতিষ্ঠান তাকে মহব্বত করে না, তাকে সম্মান করে। তাই সুদ এমন একটা লাঞ্ছনাওয়ালা জিনিস, এমন একটা খারাপ ব্যাধি যেটার কারণে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। দেখেন যে নামাজ পড়ে না তার বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দেন নাই কোরআনে পাঠাবেন, যে যাকাত দেয় না তার বিরুদ্ধে আল্লাহ তাআলা স্পষ্ট যুদ্ধের ঘোষণা দেন নাই, যে রোজা রাখে না তার বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দেন নাই, যে ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করে না তার জন্যে যুদ্ধের ঘোষণা দেন নাই, তার বিরুদ্ধে আল্লাহ তাআলা আল্লাহ তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ঘোষণা, তারা যেন প্রস্তুতি নেয় আল্লাহ তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার। দেখেন বদরের প্রান্তরে মক্কার অমুসলিমরা, কাফিররা 1000, তাদের ধন সম্পদ প্রচুর, যুদ্ধের সরঞ্জাম প্রচুর, কিন্তু যুদ্ধ করতে এসেছিল মুসলমানদের বিরুদ্ধে, না আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা ফিরিস্তা নাজিল করেছেন, মুসলমানদের মদত করেছেন, আর নিমিষেই মুসলমানরা জয়ী হয়েছেন। তাই আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ করে কেউ কখনো পারবে না, খালিক ও মালিকের বিরুদ্ধে বান্দা কিভাবে যুদ্ধ করবে, এটা অনেক বড় একটা ধিক্কার, তিরস্কার এবং অনেক বড় একটা হুঁশিয়ারি বাণী যে আল্লাহ তাআলা সুদ গ্রহণকারীর এবং যারা সুদের লেনদেনের মধ্যে থাকবে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এই জন্যে যে এটা থেকে আমাদের বাঁচা দরকার। এটা মানুষকে খুব কষ্টের মধ্যে ফেলে দেয়, মানুষকে গোলামের জিঞ্জিরের মধ্যে আবদ্ধ করে দেয়। সুদ যে গ্রহণ করেছে মনে করছে এই এই তো এবার আমি সুদ থেকে মুক্ত হয়ে একটা সুন্দর জীবন যাপন করব, না সে পারে না, সে সুদের উপর সুদ নেয়, একটা ঋণ সে শোধ করে তো আবার সে অন্য সমস্যায় পড়ে গেলে আবার সে সুদ নেয়, অর্থাৎ সুদের বিনিময়ে সে ধার নেয়, এরপর চলতে থাকে তার কাজ কারবার চলতে থাকে, এভাবে সে নিঃশেষ হয়ে যায়, তার সন্তান সন্ততিরাও আস্তে আস্তে সেদিকে ঝুঁকে পড়ে। তাই ইসলামী ভেড়া এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আজকে যারা আমরা যেখানে বা যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে আমরা টাকা রাখছি, বলছি না সে ব্যবসা করে আমাকে একটা লাভ দিচ্ছে, পার্সেন্টেজ দিচ্ছে, এটা সুদ কেন হবে, আমি আমার ভাইকে টাকা দিলাম, সে ব্যবসার মধ্যে খাটাচ্ছে, আমার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছে, তো এটা সুদ কেন হবে, হ্যাঁ এটা সুদ, উলামায়ে কেরাম বলছেন এটা সুদ, কোরআন পাকের তাফসির কারকগণ বলছেন এটা সুদ। এভাবেও শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয় যে প্রতিষ্ঠান এবং আমি আমরা দুজন রাজি আছি, আমার আমাকে কম দিলেও আমি রাজি আছি, বেশি দিলেও আমি রাজি আছি, টেনশন নাই, তো আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি না, আমি রাজি আছি, আমি নিজের ইচ্ছায় খুশি মনে তাকে টাকা ধার দিয়েছি, সে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিচ্ছে, লাভ দিচ্ছে, আমি সেটা নিচ্ছি। আবার প্রতিষ্ঠান বলছে হ্যাঁ আমি কম দিচ্ছি বা বেশি দিচ্ছি, আমি লাভ করে দিচ্ছি তোমাকে, আমি ক্ষতিগ্রস্ত হলে তোমাকে টাকা দিব, তা আমরা উভয়ে রাজি আছি, আর টেনশন কোথায়? এখানে শরীয়ত বাঁধা দিবে কেন? না, আমরা প্রথমে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আমাদের কোনো ইখতিয়ার নাই। যখন আমার মালিক আল্লাহ তাআলা বলেছেন এই এই পন্থাটা হারাম, এই পন্থাটা যদি তোমরা অবলম্বন করো তাহলে তাহলে এটা সুদ হবে, এটা অপছন্দনীয় একটা বিধান, অপছন্দনীয় একটা দিক, আমি বান্দা হিসাবে আমার মালিকের হুকুমকে আমি অগ্রাহ্য করতে পারি না। অনুরূপভাবে সাপোজ একটা এক্সাম্পল স্বরূপ, কোনো একটা যুবক আর যুবতী বলে যদি তারা একান্তে মিলিত হয়, তারা গুনাহের কাজে লিপ্ত হয়, এখন তারা মা বাবার কাছে এসে যদি আমরা বাস একে অপরকে বাস একে অপরের উপর খুশি আছি, আমরা তো নারাজ নাই, সে আমার কোনো ক্ষতি করে নাই, দুজন আমরা তৃপ্ত, আমরা খুশি, তো না, এখানে এটা মা বাবার সম্মানের হানি, এটা কোনো রাষ্ট্র এটা বরদাস্ত করে না, কোনো ভালো সমাজ এটাকে অ্যাকসেপ্ট করে না, এটাকে কোনো প্রশাসন অ্যাকসেপ্ট করে না, এটা অনেক বড় খারাপ একটা জঘন্য কাজ, ঘৃণিত কাজ, এটার মাধ্যমে অনেক খারাপ কাজের ধারাবাহিকতা বৃদ্ধি পায়। তাই সমাজ বলেন, রাষ্ট্র বলেন, শরীয়তের বিধান বলেন, মানবতা বলেন, প্রত্যেকে এটাকে ঘৃণার দৃষ্টিতে দেখে, ঘৃণার চোখে দেখে, তাই এটাকে আমরা বৈধ বলতে পারি না। তাই প্রথমে হচ্ছে আমাদের মানবতার বাউন্ডারি না, প্রথমে সবচেয়ে বড় বাউন্ডারি হচ্ছে ইসলামের মুসলমানের বাউন্ডারি। আমার আল্লাহ তাআলা আমাকে চলার জন্য একটা বাউন্ডারি দিয়ে দিয়েছেন, এর মধ্যে আমাকে চলতে হবে, এর বাইরে যদি চলি আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, আমি বিপদগ্রস্ত হতে পারি, আর আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন আমাকে অবশ্যই 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 জবাবদিহিতা করতে হবে। চলুন, সুদ গ্রহণ যারা করছে, যারা খাচ্ছে, যারা এর লেনদেনের মধ্যে রয়েছে, তাদের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে অনেক লাঞ্ছনা এবং তিরস্কার এবং ঘৃণিত অনেক উদাহরণ দেয়া আছে, আমরা একটু পড়ে নেই, তখন আমাদের হুশ চলে আসবে যে আমরা কি কাজ করছি। হাই 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 হাই, যারা আজকে বলছি যে এটা তো একটা ব্যবসার মতো, এটা একটা হালাল, না না, কোরআনে পাক বলছে যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বাইকে বেচা কেনাকে আল্লাহ তাআলা হালাল করেছেন এবং আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। এটা মিসলে রেবা, অর্থাৎ সুদ এটা বাইয়ের মতো নয়, এটা মিসলে বাইনা, এটা যেটা রেবা অর্থাৎ সুদকে আরবিতে রেবা বলা হয়, রেবা এটা বাইয়ের মতো না, বেচা কেনার মতো না, এটা ব্যবসার মতো না। তাই আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন তার মধ্যে কোনো বরকত থাকতে পারে না। চলুন একটা হাদিসে পাক আমরা শ্রবণ করে নেই, মিশকাত শরীফের মধ্যে এই হাদিসে পাকখানা রয়েছে, একটু মনের কান খুলে শুনি, দেহের কান তো আছেই, এটা দিয়ে তো শুনবো, হৃদয়ের কানে একটু শুনি। হাই হাই, আনা আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিলিল মালাইকা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুম ইয়ালামু أشد من 36 زينة. হাই হাই হাই, গাসিলুল মালায়েকা অর্থাৎ যাকে ফেরেশতারা গোসল করিয়েছেন, এমন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জেনে বুঝে সুদের একটা মাত্র দিরহাম, আরবের একটা মুদ্রার নাম দিরহাম, যে বক্ষণ করেছে সে বলা হচ্ছে হাদিসে বা ভাষায় আশাদ্দু মিন সিত্তাতিম ওয়া থালাসিনা জিনাতিন, সে এটা 36 বার অপকর্ম করার চেয়ে, জেনা করার চেয়েও মারাত্মক। হাই হাই, জেনার অনেক ব্যবিচারের অনেক কুফল দুনিয়াতেও রয়েছে, আখেরাতের মধ্যে চরম মারাত্মক শাস্তি রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। বলা হচ্ছে এটা 36 বারের চেয়েও, 36 বার অপকর্মে ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়েও মারাত্মক গুণা, যে সুদের একটামাত্র দিরহাম যে বক্ষণ করবে। মুসলমান, এখনও কি বিরত হব না? এখনও কি সুদের লেনদেনের মধ্যে থেকে যাব? যখন এই কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, তখন সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানগণ মুসলমানগণ সুদের লেনদেন ছেড়ে দিয়েছেন। প্রশ্ন আসলো, আচ্ছা আমরা যাদেরকে ধার দিয়েছি তাদের কাছ থেকে কী নিব? তখন বলা হলো তাদের থেকে মূল টাকাটা ফেরত নাও, সুদটা তাদেরকে মাফ করে দাও। অর্থাৎ মাফ তো না, আল্লাহ তাআলা হুকুম করেছেন, মানা বা সেটা নিতেই পারবো না। আচ্ছা যারা অমুসলিমদেরকে কাফিরদেরকে দিয়েছে তাদের ব্যাপারে এই নীতি, কাফিরদের থেকেও সুদ নেওয়া যাবে না, মূলধন তাদের থেকে ফিরিয়ে নাও। আচ্ছা এই নীতি কাফিরদের জন্য, কাফির যারা মুসলমানদেরকে দিয়েছে সুদের বিনিময়ে তাদেরকে, তো মুসলমানদের জন্য হুকুম হলো যে তোমরা মূল টাকাটা কাফিরদেরকে অমুসলিমদেরকে ফিরিয়ে দাও, কিন্তু সুদের যেটা বর্ধিত অংশ সেটা তোমরা দিবে না। আল্লাহ তাআলা মানা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেভাবে আমাদের মালিক, তাদেরও মালিক, তাদেরও খালিক, তাই আল্লাহ তাআলার হুকুমের বিরোধী করা যাবে না। তাই দেখেন এটা মারাত্মক একটা গুনাহ, যেটা ব্যভিচারের চেয়েও মারাত্মক। হাই হাই, অন্য হাদিসে বাগের মধ্যে এর চেয়ে অনেক অনেক বেশি ন্যাক্কারজনক, ধিক্কারজনক, হুশিয়ারি একটা মেসাল দেয়া হয়েছে, উদাহরণ দেয়া আছে, আমরা একটু শুনে নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الربا 70 جزءا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, রিবা অর্থাৎ সুদের 70টি প্রকার রয়েছে, 70টি শাখা প্রশাখা রয়েছে। আইসারুহা আয়ানকিহার রাজুলু উম্মাহু, আল্লাহ 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 আল্লাহ, বলা হচ্ছে এর সবচেয়ে হালকাতম যেটা শাখা হচ্ছে যে কোনো ব্যক্তি তার আপন মাকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেবে। নিজের মাকে বিয়ে করলে একটা সমাজ এটাকে ঘৃণার চোখে দেখে, এটা অনেক গুণা আল্লাহ তাআলা দরবারে। মায়ের সাথে অপকর্ম লিপ্ত হওয়া যেটা গুণাহ রয়েছে, তার চেয়ে জঘন্যতম গুণাহ হচ্ছে রিবা অর্থাৎ সুদকে গ্রহণ করা। সুদের যদি আমরা এভাবে দেখি যে 70 প্রকারের গুণাহ রয়েছে, স্তর রয়েছে, একটা মারাত্মক হালকা গুণাহ হচ্ছে নিজের মাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে না, নিজের মায়ের সাথে ওই কাজে লিপ্ত হওয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া। আল আমান ওয়াল হাফিজ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। তাই আমরা মুসলমান হয়ে কীভাবে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধে পেরে উঠব, আমরা আপন মাকে কীভাবে বিবাহ বন্ধনে নিতে পারি, আমরা কীভাবে ব্যভিচারের মতো অপকর্মে আমরা কীভাবে লিপ্ত হতে পারি যেটাকে সমাজ ঘৃণার চোখে দেখে, আল্লাহ রসুলের দৃষ্টিতে যেটা ঘৃণিত কাজ, যেটা ইসলাম কখনো সাপোর্ট করে না, যেটা আমার বোনের সাথে হোক, আমার মায়ের সাথে হোক, যেটা আমি কখনো বরদাস্ত করতে পারি না, সেটা আমি কীভাবে করছি। এখানে মিসাল দেওয়া হয়েছে যে এই কাজ করলে যেমন শাস্তি আখরাতের মধ্যে রয়েছে, এই সুদের একটা মাত্র দেরহাম যদি কেউ বক্ষণ করে তাকে চরম মাশুল দিতে হবে কেয়ামতের ময়দানে। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাআলার আজাব থেকে আমরা নিজেকে বাঁচিয়ে নেই, আমরা সুদ থেকে নিজেকে বাঁচাই। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যে প্রতিষ্ঠান সুদ দেয় তাদেরকে একটু চিন্তা করা দরকার। মৌজ প্রত্যেকের আছে, যেই ব্যক্তিরা সুদ এর কাজে এঙ্গেজ রয়েছে, যারা সুদে সহযোগিতা করে, যারা এগুলো লিপিবদ্ধ করে, যারা সাক্ষী থাকে, যারা লেনদেন করে গ্রামে গঞ্জে গিয়ে, প্রত্যেক জায়গায় গিয়ে, বা আরেকজনকে উদ্বুদ্ধ করে সুদ নেয়ার প্রতি, দেয়ার প্রতি, তাদের একটু চিন্তা করা দরকার যে সুদ মানুষকে খুব খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে দেয়, সুদ মানুষকে আস্তে আস্তে খুব নিম্ন পর্যায়ে পৌঁছে দেয়। দেখেন যে ব্যক্তি সুদ গ্রহণ করে, যখন সে সুদের টাকা দিতে পারে না, মূল টাকা তো সে দিতেই পারছে না, সুদের টাকা ঋণের বিপরীতে তাকে যেটা একটা বর্ধিত টাকা দিতে হচ্ছে সেই সুদটা যখন সে দিতে পারছে না, তার উপর হামলা হয়, অর্থাৎ তার সম্পদ কেড়ে নেওয়া হয়, তার বিরুদ্ধে মামলা হয়, বা তাকে কোনো জায়গায় হেনস্থ হতে হয়, তাকে অনেক সময় শারীরিক নির্যাতন করা হয়, তখন সে সুদের এই টাকাটা সে শোধ করার জন্যে সে অনেক সময় চুরি, ডাকাতি, হাইজাক, রাহাজানিমূলক কাজ এবং অনেক অপকর্ম সে লিপ্ত হয়ে যায়। অনেক মহিলা সে ব্যভিচারের দিকে ঝুঁকে পড়ে যে তাকে যে কোনো উপায়ে টাকা উপার্জন করে ওই সুদের টাকা দিতে হবে। অনেক সময় ঘরের চাল চলে যাচ্ছে, ঘরের যে বসতভিটা রয়েছে সেটা পর্যন্ত অনেক সময় সুদ প্রদানকারী অর্থাৎ ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কেড়ে নেয়, কারণ আমি তো আগে সিগনেচার দিয়েছি, আমার জায়গাকে মর্টগেজ রেখেই আমি ওই টাকাটা লোন নিয়েছি। তাই লোন আল্লাহ তার রসুল থেকে নেই, কর্জ আল্লাহ তার রসুল থেকে নেই, আমরা আমল করি, আল্লাহ তার দরবারে দোয়া করি, কেন এদিকে যাব? প্রতিদিন রাতে কি আমরা সূরা ওয়াকিয়া পড়ে ঘুমোতে পারি না? বিধান তো কোরআনে পাকের মধ্যে সব কিছু রয়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন অন্তিম সজ্জা, তখন খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাশরিফ নিয়ে গেলেন ওনাকে ইয়াদত করার জন্য, দেখার জন্য। তো বললেন, বাইতুল মাল থেকে কিছু টাকা কি আপনার জন্য দেব, বরাদ্দ দেব, যাতে আপনার পরে আপনার সন্তানেরা এটা ব্যবহার করতে পারে, তাদের কাজে আসে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যেই উত্তর হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন, যার সারমর্ম হচ্ছে, আমার দরকার নাই, আমি আমার বাচ্চাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে, এই সূরা ওয়াকিয়ার ফজিলতের মধ্যে রয়েছে, যে ব্যক্তি সন্ধ্যায় অর্থাৎ রাতে সূরা ওয়াকিয়া পড়ে নেবে, সে অভাবগ্রস্ত হওয়া থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন, নিরাপদে রাখবেন, সে কখনো মুখাপেক্ষী হবে না, সে অভাবগ্রস্ত হবে না, আল্লাহ তাআলা তাকে কখনো উপোষ রাখবে না। ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, কেন আমরা অপরের কাছে ধর্ণা দেই? আমার মালিকের দরবারে কোনটার কমি আছে, কোনটার কম আছে? আমরা প্রতিদিন রাতে তিলাওয়াতের সওয়াব পাবো, সূরা ওয়াকিয়াটা পড়ি, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ তাআলা আপনার মুসিবত দূর করে দেবেন ইনশাআল্লাহ। এক বৈঠকের মধ্যে কোনো মুসিবত চলে আসলে, কোনো সমস্যার কারণে, সূরা ইয়াসিন শরীফ আমরা যদি এক বসাতে আমরা 41 বার পরে যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা ওই মুসিবতকে দূর করে দিবেন। আচ্ছা, আরেকটা সুন্দর ওয়াজিফা, যে আমরা সবসময় রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে থাকি, ইনশাআল্লাহ দরুদ শরীফের ওসিলায় আল্লাহ তাআলা আমার অভাবগ্রস্ততা দূর করে দিবেন, আমার দারিদ্রতা দূর করে দিবেন, অপরজনের কাছে হাত পাতা থেকে আল্লাহ তাআলা আমাকে আমার সন্তানদেরকে বাঁচাবেন। মানুষ আমরা দিন শিখি, আমার কোরআনে পাকে কোনটা নাই, আমার ধর্মের মধ্যে কোনটা নাই, আমার আল্লাহ তা রসুলের দরবার কোনটা নাই, সব কোরআনে পাকের মধ্যে রয়েছে। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে সব কিছুর প্রতিফলন বাস্তবায়ন রয়েছে, আমরা সেটাকে একটু দেখি, সেটা অনুসরণ করি, সুন্নতে নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক আমরা আমল করি, ইনশাআল্লাহ কারো কাছে হাত পাততে হবে না। আমার মালিক চাওয়ার আগে সব কিছু পূরণ করে দিবেন, আর একটু দেরি হলে সবর করি, সওয়াব তো পাবো, তাই না? আমার সন্তানদেরকে দিনের ইলম শিখাই, আমার সন্তানদেরকে আল্লাহ ও তার রসুলের মুখাপেক্ষি করি, আল্লাহ ও তার রসুল মুখী করি, আল্লাহর ওলিদের মুখী করি, ইনশাআল্লাহ দিন মুখী থাকবে, তাদের ঈমান হেফাজত হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় তারা এই মোহতাজি, তারা এই সুদ ঘুষ অবৈধ কাজ থেকে তারা বেঁচে যাবে। ইসলাম ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজ থেকে বিরত থাকার তৌফিক নসিব করুন। এখানে বলা হচ্ছে 280 নং আয়াতের কিছু সারাংশ আপনাদের সামনে উপস্থাপন করছি, যে ঋণ গ্রহীতা যখন অভাবগ্রস্ত হয় তখন তাকে ছাড় দেওয়ার কথা, তাকে একটু আসানি সহজতা প্রদর্শন করার কথা কোরআন পাকের মধ্যে বলা হচ্ছে, যে আমার ভাই দিতে পারছে না, সে চেষ্টা করছে, আমার টাকাটা সে পরিশোধ করতে পারছে না, তাকে একটু সময় দে, ঠিক আছে, তোমার সময় মোতাবেক তুমি দিয়ে দিও। তার বিরুদ্ধে মামলা করা, তাকে হেনস্ত করা, এরকম কোনো আচরণ যেন আমরা মুসলমান হিসেবে না করি। আরে আল্লাহ তাআলা তো আমাকে দান করেছেন, তার টাকাটা যদি আমাকে না দেয়। এই আয়াতের লাস্টে বলা হচ্ছে যে তাকে টাকাটা যদি সদকা করে দাও, সওয়াবান নিয়ে দাও, এটা আরও ভালো হয়। কেউ কোনো ব্যক্তি দিতে পারছে না, ঠিক আছে, তাকে আপনি মাফ করে দেন, সদকা করে দেন, ঠিক আছে, ওই টাকাটা তোমার জন্য আমি হালাল করে দিলাম, বৈধ করে দিলাম, এটা আর দিতে হবে না তোমাকে, আমি সদকা করে দিলাম, মাফ করে দিলাম, আরও উত্তম। সে ব্যক্তি কতই না খুশি হয়ে আল্লাহ দরবারে আপনার জন্য দোয়া করবেন। আরে আপনার টাকা তো অনেক রয়েছে, সরকার যদি আমরা যখন দেউলিয়া হয়ে যাই আমাদের ঋণকে মাফ করে দিতে পারে, আমরা চাই আমাকে অন্যজন মাফ করুক, চাই সে বাস্তবিক দেউলিয়া হোক সেই প্রতিষ্ঠান, বা ইচ্ছাকৃতভাবে দেউলিয়া ঘোষণা করুক, সরকারের পক্ষ থেকে তো একটা ছাড় পাওয়া যায়, তাই না? তো একটা আমার মুসলমান ভাই যে পারছে না, চেষ্টা করছে, তার পরিবারে যেগুলো ভরণ পোষণ খরচ খরচাদি রয়েছে সেগুলো মেনটেন করতে তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, হিমশিম খাচ্ছে, সে আমাকে কিভাবে তার ঋণটা, অর্থাৎ সে যে ঋণ আমার কাছ থেকে নিয়েছে সেটা কিভাবে পরিশোধ করবো? আমি যখন দেখছি আমার প্রতিবেশী ভাই, আমার ভাই, আমার আত্মীয় দিতে পারছে না, আমার মুসলমান ভাই, ঠিক আছে, আমি মাফ করে তাকে আরও গোপনে সহযোগিতা করি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের মাধ্যমে, আমার নবীর মাধ্যমে, সাফায়াতের মাধ্যমে আমাকে আপনাকে সহযোগিতা করবেন। ইসলামী ভাইরা, আজকের সহযোগিতার তুলনায় আখিরাতের সহযোগিতা অনেক উত্তম, অনেক সংকটময় মুহূর্তের সহযোগিতা সেটা। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ঋণ গ্রহিতা, ঋণ গ্রহণকারী ব্যক্তির প্রতি সহজতা প্রদর্শন করার, ঋণ প্রদানে সহজ বিধান বেঁধে দেওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা বিনা সুদে, বিনা ইন্টারেস্টে, বিনা প্রফিটে তার পক্ষ থেকে কোনো প্রকারের উপহার, উপটৌকন, তার পক্ষ থেকে কোনো প্রকারের উপকার গ্রহণ করা ছাড়াই ঋণ দেওয়ার, তাকে সদকা করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ, পরবর্তী অনুষ্ঠানে আমরা আরেকটি আয়াত কারিমা নিয়ে হাজির হচ্ছি, যেটাতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে কি সম্বোধন করেছেন, হে ইমানদারগণ বলে কি সম্বোধন করেছেন। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি। আজ এ পর্যন্তই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।